মাশাআল্লাহ কয়েকটি বেশ ভালো কোশ্চিন আসছে, সংক্ষিপ্ত জবাব দেবো। আল্লাহুম্মা রাব্বি হাযিহি দাওয়াতাম মাসলাল। এক বোন সম্ভবত কোশ্চিন করেছেন, এই মাসে দিন এক ঘন্টা লম্বা হওয়ার কারণে জহরের নামাজ এক ঘন্টা পিছিয়ে গেছে। কেউ যদি জহরের নামাজ সাড়ে বারোটায় পড়েন তবে তার নামাজ আদায় হবে কিনা? সুন্দর কোশ্চিন, জানার কোশ্চিন, এগুলোই জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে আমি মোমিনদের উপর নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করেছি। নামাজের টাইমিংয়ের ব্যাপারে কোরআনে কারিমাতে মিনিমাম চার জায়গায় আয়াত আছে। বনি ইসরাইলে একবার আছে, সূরাতুল ফুরকানে একবার আছে, সূরাতুর রুমে একবার আছে, আরেক জায়গায় আমার এই মুহূর্তে স্মরণ আসছে না। চার জায়গায় কোরআনের আয়াত আছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি। দুলুকিশ শামসি মানে সূর্য গড়ে যাওয়ার পর। আর জিবরিল আমিন হুজুরকে যখন প্রথম নামাজ শিখিয়েছেন, জহরের নামাজ সূর্য গড়ে যাওয়ার পরে, ঢলে যাওয়ার পরে হলো পড়েছেন। এটি হলো জহরের বিগিনিং অক্ত। সুতরাং বর্তমানের টাইম অনুযায়ী সাড়ে বারোটাতে জওয়াল হয় না। আজকের জওয়াল হয়েছে একটা তেইশে জওয়াল হয়েছে। সুতরাং এর আগে যদি কেউ জহরের নামাজ পড়েন, এই নামাজ ইনভ্যালিড নামাজ। আপনি সাধারণ একটা কমন সেন্স দিয়ে বোঝেন, আপনার চাকরির ইন্টারভিউ বা কলেজের ইন্টারভিউ হলো 1:30 সময় আরম্ভ হবে, আপনি কি 12:30 ইন্টারভিউ দিতে পারবেন? নিবে কেউ? নিবে না। সুতরাং এই নামাজ ইনভ্যালিড হবে। এখানে সাধারণত বাথরুমে টয়লেট থাকে, ওযু করার পরে অথবা আমরা যে দোয়া পড়ি, এই দোয়া বাথরুমের বাহিরে পড়া নাকি ভিতরে থাকা অবস্থায় পড়ে নিন? আসলে এই জিনিসটা হলো যে সিস্টেমের বাথরুম, এই সিস্টেমে বাহিরের থেকে দোয়া পড়ে ঢোকা এবং বাহিরে এসে দোয়া পড়া, এটাই হলো শরীয়তের সুন্নাত তরিকা। আমাদের দেশে আমরাও অনেক সময় নিজের আপনজন কেউ মারা গেলে বা মৃত্যুবার্ষিকী সামনে আসলে সেই মানুষের নামে কোরআন খতম দেই। ওনার নামের উদ্দেশ্যে এই খতম দেওয়া জায়েজ কিনা? এখানে কয়েকটি মাসআলা। এক নম্বর হলো মৃত্যুবার্ষিকী পালন করা। ইসলামে মৃত্যুবার্ষিকী পালন করার কোনো বিধান নেই। এগুলো হলো খ্রিস্টানিটি বা অন্য ধর্ম থেকে মুসলমানরা অ্যাডাপ্ট করে নিয়ে আসছে। মুসলমানদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানে সাগিরা, প্রত্যেক দিন দোয়া করো। এমনকি শুধু মৃত্যুবার্ষিকী নয়, তিন দিনে এক দোয়ার মাহফিল আছে না? কোনো কোনো এরিয়ায় তিন দিন, কোন দিন কোনো এরিয়ায় সাত দিন, কোনো এরিয়ায় চল্লিশা। আর চল্লিশা না করলে তো মনে হয় যে উনি বেহেস্তেই দেন, যান নাই। আমাদের দেশের এটা প্রথা হয়ে গেছে, এগুলো ইসলামসম্মত নয়। আমরা অতীতে যা করেছি সেগুলোর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য প্রত্যেক দিনই কিছু কিছু দান করবেন, আটানা করে আল্লাহর রাস্তায় দান করেন, $1 করে দান করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব যেন আমার বাবা মার কবর পর্যন্ত পৌঁছে দেন। তাদের জন্য প্রত্যেক দিন ইস্তেগফার করেন। আজকে জুমার সাবজেক্ট ছিল এটা না, বাবা মামার জন্য ইস্তেগফার করা, দোয়া করা, তাদের জন্য দান খয়রাত করা, এগুলোর নির্দেশই দিয়েছেন। এবং খতমে কোরআন করা। একটা জিনিস মনে রাখবেন, কোরআন জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে, মরা মানুষের জন্য না। আমি একদিন পিকারিং কবরস্থানে গেছি, পিকারিং কবরস্থানে গিয়ে যে দেখি যে এক ভাই তার বাবার কবরের উপর সেলফোনে আল্লামা সুদাইসির কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে সে ওখানে বসে ভাইদের বন্ধুদের সাথে আড্ডা মারতেছে, আর বাপ হলো কবর থেকে হলো কোরআন শরীফ শুনতেছে। এটার কোনো ফায়দা নাই। হ্যাঁ, আপনি যত নেক আমল করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, এর এক অংশ সওয়াব অটোমেটিক আপনার বাবা মায়ের কবরে যাবে। আর তাদের উৎসাহে যদি আপনি কোনো গুনাহ করে থাকেন, তারা যদি এই গুনার কারণ হয়ে থাকে, তাহলে আপনার এই গুনার অংশও তাদের কবরে যাবে। সেই জন্য আপনি আপনার বাবার জন্য কোরআন শরীফ পড়েন, এটা কোনো দোষনীয় না। কিন্তু একেবারে লোকজন জমিয়ে এটা কোরআন খতম করা, পার্টিকুলারভাবে এই ধরনের হলো বর্জন করা আমাদের দরকার। আমরা এখানে যারা আছি তারা অনেকেই মনে করি যে এই দেশে ক্যাশ টাকা জমিয়ে ওমরাতে বা ফরজ হজে যাওয়া অনেক সময় ব্যাপার, সময়ের ব্যাপার। এখন সুযোগ যখন আসে ক্রেডিট কার্ডের টাকা ব্যবহার করে আমরা ওমরা বা হজ করে আপনি আসি, পরে এই টাকা শোধ করি, এখন এই টাকা দিয়ে করা যাবে কি না বা করলেও কতটুকু সওয়াব পাওয়া যাবে? ভালো কোশ্চিন করেছেন। দেখেন ওমরা এটা হলো সুন্নত, আর হজ জীবনে একবারই হলো ফরজ হয়ে থাকে। সুতরাং হজ কার উপর ফরজ হয়? হজ ফরজ হওয়ার জন্য দুইটা কন্ডিশন আছে, ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি ফিটনেস। হজ করার মতো ফিজিক্যাল কন্ডিশন আছে এবং ফাইন্যান্সিয়ালি এনাফ পয়সা আছে হজের সফরে নিজের পরিবারকে সাপোর্ট দিয়ে এই সফরে মক্কা, আরাফা, মুজদালিফা, মিনা এই হজের কার্যবলী করে ফিরে আসার মতো সাধ্য আছে এতটুকু টাকা। মদিনা কিন্তু ইনক্লুড না, কারণ কেউ যদি মদিনাতে না যায় তাহলেও হজ হয়ে যাবে। জিয়ারতে মদিনা এটা হলো পার্ট অব দ্য ইমান, পার্ট অব দ্য হজ না। সুতরাং শরীয়তের বিধান হলো মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা, মিনা এবং ট্রান্সপোর্টেশন, থাকা খাওয়া, হজ ড্রাফট যেগুলো বলেন আনুষঙ্গিক, এতটুকু অর্থ যার আছে ফ্যামিলি সাপোর্ট দেওয়ার পরে তার উপরেই হলো হজ ফরজ। এর নিচে যদি কারো টাকা থাকে তাহলে তার হজ ফরজ না। সুতরাং তার জন্য উচিত যে যখন তিনি এই টাকা যোগাতে পারবেন তখনই তার উপর হজটা ফরজ হবে। এর আগে ঋণ করে যাওয়ার আপনার কোনো দরকার নাই। কেউ যদি ঋণ করে যায় আর যদি 100% শিওর হয় যে আমি এসে ঋণ শোধ করতে পারবো, সক্ষম, তাহলে তার হজ হয়ে যাবে। কিন্তু ইসলামের নীতি এটা না। ইসলামের নীতি আমার উপর যখন ফরজ হয়েছে আমি তখনই হলো হজটা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাও দিলের ভিতর তামান্না থাকবে, ফাজআল আফইদাতাম মিনান্নাসি তাহউই ইলাইহিম। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি মানুষের দিলকে এই ঘরের সঙ্গে অ্যাটাচ করে দিও, সেই জন্য যে মোমেন হবে আর বাইতুল্লাহ যাওয়ার জন্য দেল চাবে না, এমন হতেই পারে না। কারো যদি দেল না চায় তাহলে বোঝা লাগবে দেলের মধ্যে কিছু কীড়া পোকা ঢুকছে। মোমেন হলে বাইতুল্লাহ যাওয়ায় মন চাবেই, কেউ আল্লাহ তার আশাটা পূর্ণ করবে, কারোটা পূর্ণ নাও হতে পারে, কারণ তার অ্যাবিলিটি নাই। সমস্ত মোমেনই বাইতুল, এবং এমন জায়গা যেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ হবে না। ফাজআল আফইদাতাম মিনান্নাস তাহউই ইলাইহিম, আল্লাহ অ্যাটাচ করে দাও যেন বারবার আসে। সেই জন্য অনেকে বলেন একাধিক হজ করা, আজকেও একজন কইছে আমাকে, বলতেছে হুজুর আপনি প্রত্যেকবার হজে যান কি জন্য? আমি বললাম আপনার টাকা দিয়ে যাই না, আমার টাকা দিয়ে যাই, আপনার কি প্রয়োজন এই কথা জিজ্ঞেস করা? আপনার টাকা দিয়ে আমি হজে যাই বলেন? তো আমি বললাম যে আপনি প্রত্যেক বছর এই ভ্যাকেশনে যান কেন? আমি তো প্রশ্ন করি না আপনাকে। শেষে বললাম আপনার হতে পারে আপনার ইমানের ব্যাটারি তাজা আছে, আমার ইমানের ব্যাটারি বড় দুর্বল, সেই জন্য চার্জ করার জন্য প্রত্যেকবার যাই। সুতরাং দেখেন এগুলো আননেসেসারি কোশ্চেন। নবী আলাইহিসসালামের ইন্তেকালের পরে আজওয়াজ মুতাহারাত তারা একাধিক হজ করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের সঙ্গে বিদায় হজের সফরেও ছিলেন, এবং বিদায় হজের থেকে উষ্টির যুদ্ধের যে ঘটনা, হযরত আয়েশা সিদ্দিকা সরাসরি হজের থেকে ইরাকে গেছিলেন, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একাধিক হজ ছিল। সাহাবায়ে কিরাম একাধিক হজ করেছেন। সুতরাং একাধিক হজ করা এটা নিষেধ না। অনেকে আছে কয় হুজুর এই টাকাটা দান করলে জীবনে কোনোদিন ফকির কেউ ভিক্ষা দেয় না, আর কয় হুজুর এত বড় বড় হজ না করে এই টাকাটা গরিবকে দেওয়া পারেন না, অথচ এই বেচারা কিন্তু ফকির কেউ ভিক্ষা দেয় না আর দান করবে বুঝি। একাধিক হজ করলে দেলের ইমানের হালত পরিবর্তন হয়। হারামাইন শরীফাইনের এক আসর আছে, ভাইজান একটা কোশ্চিন করতে চেয়েছেন, বলুন। হ্যাঁ, বাড়িতে মর্গেজ থাকলে এইটা, দেখেন জাকাতের ব্যাপারে এই মাসআলাটা অধিকাংশ মানুষ তো জানার কথা, এটা ফখরের না, এটা একটু ডিপ নলেজের ব্যাপার, অধিকাংশ আমরা ইমামরাও জানি না এই মাসআলাটা। দেখেন বাড়ির মর্গেজটা জাকাতের থেকেও তো মাইনাস হবে, লোন মাইনাস হয় না, হাফ এ মিলিয়ন ডলার হলো বাড়ির উপর লোন, এমন লোন নাতিও শোধ করতে পারবে না। নিজে তো মরবো মরবো লোনের উপর, দেখবেন যে ছেলে মেয়েও মরবে, আবার নাতি যায় যদি শোধ করতে পারে, এত লম্বা লোন। এভাবেই ফাঁসা দিছে। লোনের মাঝে শুধুমাত্র মাইনাস হয় জাকাতে এবং হজে, এক মাসের লোন মাইনাস হয়। আদ্দাইনুল হাল, অর্থাৎ কারেন্ট মাসে যেই লোনটা ব্যাংক আপনার কাছে চাচ্ছে, জাকাত থেকে শুধু এইটুক মাইনাস হবে। অর্থাৎ আপনি রমাদানে জাকাত দিচ্ছেন, আপনার কাছে ক্যাশ আছে 20,000 টাকা, আপনার বাড়ির মর্গেজ 5,00,000 টাকা, এখন কি 5,00,000 মাইনাস করবেন? তাহলে তো দুনিয়ায় জাকাত কারো উপরই হয় না। যত বড় ধনী তত বড় ঋণী, বর্তমান দুনিয়া হলো এটা। তাহলে পুরা 5,00,000 টাকা মাইনাস হবে, তাহলে জাকাত কে দিবে? 5,00,000 টাকায় যদি আপনার 2,000 টাকা মর্গেজ আসে, আদ্দাইনুল মতলুবু হালিয়ান, এটি হলো ইসলামী ফেকার অন্যতম প্রিন্সিপাল ওয়ার্ড, আদ্দাইনুল হালু আদ্দাইনুল মতলুবু হালিয়ান, এই কারেন্ট মাসে যেই মাসে আপনি জাকাত দিচ্ছেন, ব্যাংক এই মাসে যেই টাকাটা যেই পেমেন্টটা চেয়েছে শুধু এতটুকু মাইনাস হবে। তাহলে আপনার কাছে 10,000-20,000 টাকা আছে, আপনার মর্গেজ হলো 5,00,000 টাকা, আর আপনার মর্গেজ হলো 2,000 টাকা, এই 2,000 টাকা আপনার মাইনাস হবে, 18,000 টাকার উপর হলো জাকাত হবে। অনুরূপভাবে হজের বেলা আপনার লোন করে রাখছেন, মৃত্যুর আগেও শোধ হবে না, তাই বলে কি হজ করবেন না? এই জন্য আপনার শুধুমাত্র হজের মাসে যে মর্গেজটা হবে, এতটুকু বাদ দিয়ে যদি আপনার ফ্যামিলি এই সফরের হজের সফরে ফ্যামিলি সাপোর্ট করে মক্কা মদিনা আরাফা মুজদালিফা পর্যন্ত ঘুরে আসার মতো টাকা আপনার হাতে থাকে, আপনার উপর হজ ফরজ। দেখেন, সুদ হলো সুদের গুণা, আলাদা গুণা, ওটা গুণা লেখা থাকবেই, ওটা মাপ নাই, ওই গুণা হবেই। তবে দেখেন, আমি সেহরি খেতে পারি নাই, তাই বলে কি রোজা সেরে দেব? আমি একটা গুণাতে লিপ্ত হয়ে গেছি, সুদে লিপ্ত হয়ে গেছি, সেটা তো আলাদা গুণা, স্বতন্ত্র কথা। এই জন্য কি আমি নামাজ ছেড়ে দিব? এই জন্য হজ ছেড়ে দিব? সুতরাং ও সুদের গুণা সুদের জায়গায় আছে, আর হজ অন্য জায়গায়। আপনি চেষ্টা করবেন পবিত্র টাকা দিয়ে হজ করার জন্য। দেখেন, কিছু কিছু কোশ্চিন আছে, এই কোশ্চিন করা লাগে না, আকলকে জিজ্ঞেস করলেই উত্তর পাওয়া যায়। সব কোশ্চিন কোরআন হাদিস দিয়ে বোঝা লাগে না। আপনাদের আকল কি বলে বলেন তো? আপনাদের আকলটা কি বলে বলেন? গুণা হচ্ছে কি না, তাহলে আকলকে জিজ্ঞেস করেন। দেখেন, এগুলা হলো ভুয়া মাসআলা। আল্লাহ, হজ আপনি যদি হালাল টাকা দিয়ে হজ করে থাকেন, অবশ্যই হজ হবে। কে বলতেছে এখানে হালাল ইনকাম যত ইজি, মুসলিম দেশে এত ইজি না? শুধু ইচ্ছা শক্তি দরকার, ত্যাগ দরকার, ইচ্ছা শক্তি দরকার, এখানে হালাল করা ইজি। আর কথা সত্য বলছি কিনা, এখানে হালাল ইজি, বাংলাদেশে মৌলবি সব ঘুষ না দিয়ে কিছু করা যায় না।